অনুষ্ঠান ওয়াশিংটনে এখন বেলা ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে
রোহিঙ্গা নিপীড়ন নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে মামলা পরিচালনার আইনগত অধিকার আইসিসি রয়েছে কিনা বাংলাদেশের মতামত জানতে চেয়ে চিঠি পাঠিয়েছে।
রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইরানের সঙ্গে পরমাণু বিষয়ে আন্তর্জাতিক চুক্তি নিয়ে একটি আলোচনা।
I am announcing today that the United States will withdraw from the Iran nuclear deal.
এবং এছাড়াও রয়েছে আমাদের বুধবারের নিয়মিত কলিন শো হ্যালো ওয়াশিংটন। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। ইরানের পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের লক্ষ্যে স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তির স্বাক্ষরদাতা বিশ্বের ৫টি শক্তিধর রাষ্ট্রের আজ ওই চুক্তির পক্ষে বক্তব্য রেখেছে। এর একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির নিন্দে করে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন। ২০১৫ সালে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রে বেরিয়ে আসাকে জার্মান চ্যান্সেলর দুঃখজনক বলে অভিহিত করেন এবং বলেন যে ইরান যাতে ভবিষ্যতে তার প্রতিশ্রুতি পালন করে সেজন্য বার্লিন প্রয়োজনীয় সবকিছুই করবে। তিনি বলেন যে ট্রাম্পের এই চুক্তি পরিত্যাগ করায় আমাদের কাছে আবারও এটাই প্রমাণ করছে যে ইউরোপের ব্যাপারে, পররাষ্ট্রনীতিতে, শান্তি অর্জনের ক্ষেত্রে, রাজনৈতিক নিষ্পত্তির ক্ষেত্রে আমাদেরকে আরও দায়িত্বশীল হতে হবে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন যুক্তরাষ্ট্রের প্রতি এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা থেকে বিরত থাকতে বলেছেন যা অন্যান্য পক্ষকে এই চুক্তি কার্যকর রাখার ক্ষেত্রে বাধা দেবে। তিনি বলেন এই চুক্তি ব্রিটেনের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। জনসন বলেন যে এটা এখন যুক্তরাষ্ট্র প্রশাসনের দায়িত্ব যে সামনের দিনগুলোতে তাদের মতামত কী হবে সেটা তুলে ধরা। ওদিকে ক্রেমলিন বলছে যে ট্রাম্পের এই সিদ্ধান্তে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই চুক্তির গুরুত্বের উপর জোর দিয়েছেন। ফ্রান্স এবং চীনও চুক্তির প্রতি সমর্থন অব্যাহত রাখছে। ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার চূড়ান্ত ফলাফল কী হবে সে নিয়ে নানান প্রশ্ন থাকলেও এ ব্যাপারে সবাই অভিন্ন মতামত পোষণ করছেন যে এই সিদ্ধান্তের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বৃদ্ধি পেতে পারে, যেখানে এরই মধ্যে সিরিয়া, ইরাক ও ইয়েমেনে সংঘাত চলছে। কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশ্লেষক করিম সজ্জাদপুর বলছেন যে এই চুক্তি থেকে বেরিয়ে আসবার ফলাফল ভয়াবহ হতে পারে, এমনকি ইরানও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বাঁধতে পারে। তিনি তার টুইট বার্তায় লিখেছেন যে যুক্তরাষ্ট্রের প্রধান যেসব নিরাপত্তা বিষয়ক উদ্বেগ রয়েছে, যেমন সিরিয়া, ইরাক, আফগানিস্তান এবং সেই সঙ্গে সাইবার জ্বালানি নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং অবশ্যই পারমাণবিক বিস্তার, সেসব ক্ষেত্রে ইরানই এখন সমস্যা হয়ে রয়েছে। সরাসরি সংঘাতের একাধিক সুযোগ রয়েছে। গতকাল ট্রাম্পের ঘোষণার আগেই ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা ছিল বিপজ্জনক। অনেক বিশ্লেষকই এখন ভাবছেন যে ইসরায়েল ও ইরানের মধ্যে ছায়াযুদ্ধের পরিবর্তে সরাসরি লড়াই হতে পারে। এরই মধ্যে সিরিয়ায় গত ৬ বছরে ইরানি ঘাঁটিতে ইসরায়েল ১০০ বার বিমান হামলা চালিয়েছে যাতে করে তেহরান সমর্থিত হেজবুল্লার কাছে অস্ত্র হস্তান্তরিত না হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে উত্তর কোরিয়ায় আটক ৩ জন আমেরিকানকে মুক্তি দেওয়া হয়েছে এবং তারা পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর সঙ্গে স্বদেশে ফিরে আসছে। আজ টুইটারে এই ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন এই ৩জনেরই স্বাস্থ্য ভালো আছে বলে মনে হচ্ছে। ট্রাম্প আরও বলেন যে এই সদ্যমুক্ত আমেরিকানরা দেশে ফিরে আসলে তিনি তাদের স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন। এর আগে ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যকার আসন্ন বৈঠকের প্রস্তুতি বিষয়ে আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রী পম্পেও উত্তর কোরিয়া সফর করেছিলেন। যে ৩জন কোরীয় আমেরিকানকে আটক করা হয় তাদের মধ্যে ২জন টনি কিম ও কিম হাক সং পিয়ংইয়ং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছিলেন। তাঁদেরকে ২০১৭ সালে পৃথকভাবে গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নিচ্ছিলেন এবং সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছিলেন। তৃতীয় বন্দী কিম দং চুলকে ২০১৫ সালে অক্টোবর মাসে গ্রেপ্তার করা হয়। তাকে ২০১৬ সালে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। তাকে গুপ্তচর বৃত্তির জন্য দোষী সাব্যস্ত করা হয়। রোহিঙ্গা নিপীড়ন নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে মামলা পরিচালনার আইনগত অধিকার আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি রয়েছে কিনা সে সম্পর্কে আইসিসি বাংলাদেশের মতামত জানতে চেয়ে চিঠি পাঠিয়েছে। চিঠিটি বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হয়েছে বলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের প্রতিবেদন।
রোহিঙ্গাদের মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার বিষয়টিতে মানবতাবিরোধী অপরাধের আলামত থাকায় তা নিয়ে মামলা পরিচালনার আদেশ দেওয়ার সুযোগ আছে কিনা তা জানতে চেয়ে প্রসিকিউটর ফাটু বিনসুদা 9 এপ্রিল আবেদন করেন। ওই আবেদনটি বিচার প্রক্রিয়ায় যাবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে বাংলাদেশী কর্তৃপক্ষের মতামত আইসিসিকে সহায়তা করবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এদিকে আইসিসি প্রসিকিউটরের ওই আবেদনের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মিয়ানমার সরকার। অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন 45 রাইটস বুধবার এক বিবৃতিতে রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো অপরাধের তদন্ত এবং বিচার করতে আইসিসিকে উৎসাহিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের বিষয়ে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের জন্য কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে এই সম্পর্কে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছে। জহুরুল আলমের আরেকটি প্রতিবেদন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ শেষে এক মানববন্ধনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক বলেন,
বৃহস্পতিবারের মধ্যে যদি কোটা সংস্কার নিয়ে প্রজ্ঞাপন না আসে বাংলার ছাত্র সমাজ রবিবার দিন থেকে সারা বাংলাদেশে ছাত্র জনতার দাবানল রাজপথ উত্তপ্ত করবে।
গত 17 ফেব্রুয়ারি থেকে কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নামেন শিক্ষার্থীরা। দেশের প্রায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং কলেজে এই আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে নামেন। এরপরই 11 এপ্রিল সংসদে প্রধানমন্ত্রী সরকারি চাকুরিতে সব ধরনের কোটা বাতিলের ঘোষণা দেওয়ার পর শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দামের ওঠানামা অনুসারেই তেলের পাম্পে ভারতে নড়াচড়া করত পেট্রোল ডিজেলের দরও, কিন্তু 24 এপ্রিল থেকে ভারতের বাজারে দাম বাড়ছে না। কেন বাড়ছে না সে কথাই জানাচ্ছেন কলকাতার সংবাদদাতা গৌতম গুপ্ত।
আগামী শনিবার কর্ণাটকে বিধানসভা নির্বাচন, সে কথা মনে রেখেই তেলের দামে সাময়িক স্থিতিশীলতা। ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যান সঞ্জয় সিং জানিয়েছেন, তেলের পাম্পে দাম যখন গত 6 বছরের সব রেকর্ড ছাড়িয়ে গেল, তখনই সরকারের হস্তক্ষেপে দাম বাড়া আটকে রাখতে হয়। শনিবার কর্ণাটক নির্বাচন হয়ে গেলেই তেলের দাম বাড়া শুরু হবে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রক এটা নিশ্চিত করেছেন যে আজ স্থানীয় সময় বিকেলে কাবুলের পশ্চিম মধ্যাঞ্চলে দুটি আত্মঘাতী আক্রমণের ঘটনা ঘটে। আফগান রাজধানীতে এ মাসে এটি হচ্ছে বড় রকমের আক্রমণের দ্বিতীয় ঘটনা। মন্ত্রকের মুখপাত্র নাজিব দানিশ বলেন যে বেশ জনাকয়েক জঙ্গি কাবুল পুলিশের সদর দপ্তরে হামলা চালিয়ে 2 জন পুলিশকে হত্যা করে, তার পরপরই শহরে অভিজাত এলাকা শাহে নওতে দ্বিতীয় আক্রমণটি ঘটে। সেখানে অনেক এনজিও এবং বহুজাতিক কোম্পানির দপ্তরও রয়েছে। দানিশ বলছেন, দুটি স্থানেই বন্দুকধারীরা কাছের ভবনগুলোতে আশ্রয় গ্রহণ করে এবং নিরাপত্তা বাহিনী তাদের তল্লাশি চালিয়ে যাচ্ছে। পুলিশ ওই অঞ্চলের ভবনগুলো থেকে লোকজনকে সরিয়ে দেয়। আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রক নিশ্চিত করেছে যে 6 জন আহত ব্যক্তিকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবারের এই হামলার দায় অবশ্য কেউ স্বীকার করেনি। আজ মালয়েশিয়ায় জনগণ সেখানকার সংসদ নির্বাচনের জন্য ভোট কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন। মনে করা হচ্ছে এই নির্বাচনে খুব সামান্য ভোটের ব্যবধানে দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল কোয়ালিশন জয়লাভ করবে। প্রধানমন্ত্রী নাজিব রাজাক 92 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদের নেতৃত্বাধীন বিরোধী দলগুলোর জোটের কাছ থেকে খুব কড়া চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন। মাহাতির 1981 সাল থেকে 2003 সাল পর্যন্ত শক্ত হাতে একচেটিয়াভাবে মালয়েশিয়া শাসন করেন। নাজিব রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলে সংশ্লিষ্ট বড় রকমের আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। তাছাড়া তিনি জনগণের কাছে অপ্রিয় বিক্রয় কর আরোপ করেন, যা গ্রামের দরিদ্র লোকজনের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। বিশ্ব সংবাদ, এখনকার মতো এখানেই শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। আপনারা খবরেই শুনেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু বিষয়ে আন্তর্জাতিক চুক্তি প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন। এখন এই সিদ্ধান্তের বিষয়ে যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন দেশের প্রতিক্রিয়া নিয়ে ভয়েস অফ আমেরিকার প্রতিবেদন থেকে কিছু আলোচনা করছেন রোকেয়া হায়দার ও আহসানুল হক।
আহসান, আমরা খবরেই তো শুনলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প, তিনি ইরানের সঙ্গে যে 2015 সালে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য কয়েকটি দেশের যে চুক্তি হয়েছিল পরমাণু কর্মসূচি বিষয়ে, তা থেকে যুক্তরাষ্ট্র সরে আসবে বলে ঘোষণা করেছেন। তো এর একটা কিছু মিশ্র প্রতিক্রিয়া তো আমরা আশাই করেছিলাম। আবার মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্রের, ফ্রান্স, জার্মানি, তারা হয়তো মনে করেছিল যে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প এই ধরনের প্রত্যাহার করে নেওয়ার মতন একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না। তো যাই হোক, সেটা তো হয়েই গেছে। এখন যেমন শোনা যাচ্ছে, শুধু এই মানে প্রেসিডেন্ট ট্রাম্পের নিজের এই বক্তব্যের পর বিদেশেই নয়, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও, কংগ্রেসেও এটা নিয়ে সমালোচনা আলোচনা হচ্ছে।
হ্যাঁ, কংগ্রেসে যেরকম আমরা জানি যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে গুরুত্বপূর্ণ একজন হচ্ছেন প্রতিনিধি সভার স্পিকার পল রায়ান। তিনি যেহেতু রিপাবলিকান, তিনি বলছেন যে এটা, এই সিদ্ধান্তটা সম্পর্কে তিনি তার সমর্থন জানাচ্ছেন। কিন্তু যার সময় এই চুক্তিটি হয়েছিল, বারাক ওবামার সময়ে, এবং ডেমোক্রেট দলের বারাক ওবামা, সেই ডেমোক্রেট দলের পক্ষ থেকে কিন্তু একটা প্রবল আপত্তি করা হচ্ছে অভ্যন্তরীণ রাজনীতিতে। ন্যান্সি পেলোসি, যিনি ডেমোক্রেটিক দলের নেত্রী বর্তমানে, তিনি বলেছেন যে এর মাধ্যমে আমেরিকা নিজেদেরকে বিচ্ছিন্ন করলো, আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে একটা নিজেদের সাথে একটা বিচ্ছিন্নতা তৈরি করলো। কারণ আমরা দেখেছি যে এই চুক্তি থেকে কিন্তু ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, রাশিয়া, চীন, এরা কেউ সরে আসেনি। এরা সবাই এই চুক্তির মধ্যে তাদের অবস্থান স্পষ্ট করেছে, তারা বলেছে যে তারা এই চুক্তিতে থাকবে। শুধুমাত্র আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প, তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি বের হয়ে আসবেন,
মানে যুক্তরাষ্ট্র প্রত্যাহার করে নিচ্ছে। ওদিকে কিন্তু আবার ইরানেও তার প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। প্রেসিডেন্ট রুহানি নিজে যেমন বলেছেন যে এই ধরনের কোনো একটা, তিনি আগেই বলেছিলেন যে প্রেসিডেন্ট যদি ঘোষণা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তাহলে তার একটা চরম পরিণতি হবে, আর ইরান হয়তো তার পারমাণবিক মানে যেগুলো এনহ্যান্সমেন্টস আছে, প্রোগ্রাম যেগুলো করার, পরিশোধন কর্মসূচি যেগুলো আছে, সেগুলোকে আবার শুরু করতে পারে। এবং তার পারমাণবিক কর্মসূচি তো শান্তির লক্ষ্যে পরিচালিত হবে বলে বলা হয়েছিল, এবং তা পরিদর্শনকারীরা টাইম টু টাইম মানে যে কোনো সময় গিয়ে দেখতে পারবে, পরিদর্শনকারীদের সেখানে যাতায়াতের জন্য দেখতে যেতে দেওয়া হবে, পরিদর্শকদের, আন্তর্জাতিক পরিদর্শক, জাতিসংঘ সহ সব কিছু বলা হয়েছিল। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের একটা বিবৃতিতে বলা হয়েছে যে ইরানের সঙ্গে পরমাণু বিষয়ে ওই চুক্তিটা নিশ্চিত করার লক্ষ্য অর্জনের কাজ করে যাচ্ছিল, যে ইরান যেন পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে। কিন্তু সেটা এখন ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা যদি তুলে নেওয়া হতো, তাহলে হয়তো অন্যরকম হতো, কিছুটা শিথিল করা হতো, তার সাথে বাণিজ্যের যদি একটা সম্পর্ক গড়ে তোলা হতো। কিন্তু সেটা তো হলো না। প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ করেই, যেমন আশা করা যায়নি, অনেকে আশা করছিল না, তো প্রেসিডেন্ট ট্রাম্প যেমন ঘোষণা করেছিলেন, আমরা একটু শুনি।
নিশ্চয়ই,
দ্য ইরান ডিল ইজ ডিফেক্টিভ এট ইটস কোর, ইফ উই ডু নাথিং উই নো এক্স্যাক্টলি হোয়াট উইল হ্যাপেন, দেয়ারফর আই অ্যাম অ্যানাউন্সিং টুডে দ্যাট দ্য ইউনাইটেড স্টেটস।
হ্যাঁ, তিনি বললেন যে ইরান যদি এইগুলো না মানে তাহলে কি পরিণতি হতে পারে, এবং ইরান একটি দুর্বৃত্ত রাষ্ট্র, এখনই তারা অনেক কিছু প্রতিশ্রুতি পালন করছে না, মানছে না, এবং অনেক ক্ষেত্রেই তারা আন্তর্জাতিক যে মূল্যবোধ আছে, আন্তর্জাতিক যে নিষেধাজ্ঞাগুলো রয়েছে, সেগুলো অমান্য করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেই জন্যই যুক্তরাষ্ট্র এই ধরনের একটা, প্রেসিডেন্ট ট্রাম্পের কথায় হরিবল একটি চুক্তি তিনি বলেছিলেন, যেটা 2015 সালে সম্পাদিত হয়েছিল, তো তার বিরুদ্ধে কিন্তু প্রেসিডেন্ট ওবামা আমলে তো এটা সম্পাদিত হয় চুক্তি, তিনিও কিন্তু এর বিরোধিতা করেছেন, বলেছেন যে এটা সঠিক পদক্ষেপ হয়নি।
আমরা লক্ষ্য করেছি যে ধারাবাহিকভাবেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু বারাক ওবামা সবচেয়ে বড় সাফল্যগুলোর
কিছুটা সেরকম মনে করা হচ্ছে, কিছু প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, ডেমোক্রেটরাও তাই মনে করছে।
যেমন স্বাস্থ্য ক্ষেত্রে ওবামার একটা বড় সাফল্য, সেটাকেও তিনি বিরোধিতা করে সেটার নতুন প্রতিস্থাপন করার চেষ্টা করেছেন, নতুন একটা হেলথ কেয়ার সিস্টেম। ঠিক একইভাবে আমরা লক্ষ্য করলাম যে এই যে সাফল্য ইরানের ক্ষেত্রে সেইটাকেও তিনি ম্লান করবার চেষ্টা করছেন। আপনি ইরানের কথা বলছিলেন, ইরানের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন নেতা, একজন হচ্ছেন আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি এই এই ট্রাম্প যখন নাকি প্রত্যাহার করার কথা ঘোষণা করলেন যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে, তখন আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, আই সেড ফ্রম দ্য ফার্স্ট ডে ডোন্ট ট্রাস্ট আমেরিকা, আমি প্রথম দিন থেকেই বলেছিলাম যে আমেরিকাকে বিশ্বাস করো না। এবং প্রেসিডেন্ট হাসান রুহানি, যাকে মধ্যপন্থী এবং সংস্কারপন্থী হিসেবে বিবেচনা করা হয়, এবং 2015 সালে যখন চুক্তিটি সম্পাদিত হয়েছিল তখন তিনি কিন্তু প্রেসিডেন্ট ছিলেন, তিনি বলেছেন যে যদি অন্য যারা এই চুক্তির মধ্যে আছেন, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, জার্মানি, তারা যদি এই চুক্তিতে বহাল থাকে, তাহলে এই চুক্তিতে যেগুলো শর্ত আছে সেগুলো তারা মেনে চলবে, যুক্তরাষ্ট্র
সেই শর্তগুলো পালন করবে।
হ্যাঁ, সেটা কিন্তু রুহানি বলেছেন। আবার রুহানি এটিও বলেছিলেন যে যদি চুক্তিটি ভেঙে পড়ত, যদি অন্য যারা নাকি আছে দেশগুলো সেগুলো যদি তাহলে ইউরেনিয়াম পরিশোধন আবার শুরু করার জন্য ইরান প্রস্তুত আছে, সেটিও কিন্তু তিনি বলেছেন।
তো আসান, আমাদের তো এই নিয়ে আলোচনা অনেক লম্বা আমরা করতে পারি, কিন্তু আজকে হাতে আর সময় নেই। এর বিভিন্ন প্রতিক্রিয়া যা কিছু হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে আমরা আগামীতে শোনাব
নিশ্চয়।
আজকের আলোচনা এ পর্যন্তই।
Hello.
এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্য পরিচর্যা এবং অপুষ্টি। সঞ্চালন করছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ সঞ্জানা। শ্রোতবন্ধুরা, যেমনটি শুনলেন, আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্য পরিচর্যা এবং অপুষ্টি। অনুষ্ঠান চলাকালে আপনারা বিশ্বের যে কোনো জায়গা থেকে সরাসরি 2026193062 এই নাম্বারে ফোন করতে পারেন। আপনাদের ফোনের আশায় রইলাম। তবে অনুষ্ঠান শুরু করার আগে জানিয়ে দিচ্ছি, আজ আমাদের অনুষ্ঠানে তিনজন বিশেষ অতিথি রয়েছেন। বাংলাদেশের কক্সবাজারের চকরিয়া থেকে যোগ দিচ্ছেন ডক্টর নুসরাত জাহান নিতু, তিনি পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টর্স চেম্বারের চিকিৎসক। নুসরাত জাহান নিতু, আপনাকে আসরে স্বাগত জানাচ্ছি। হ্যালো ডক্টর নুসরাত জাহান, আপনি লাইনে আছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, কক্সবাজারের রামু থেকে যোগ দিচ্ছেন ডক্টর মিসবাহ উদ্দিন আহমেদ, তিনি কক্সবাজারের রামু উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা। ডক্টর মেজবাহ উদ্দিন আহমেদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
আর কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন দৈনিক আমাদের সময় সংবাদপত্রের স্থানীয় রিপোর্টার সরোয়ার আজম মানিক। সরোয়ার আজম মানিক, আপনাকে আসরে স্বাগত জানাচ্ছি। আর সেই সঙ্গে আমাদের সঙ্গে শ্রোতাবন্ধু আপনারা যারা যোগ দিচ্ছেন, আপনাদের সবাইকে আসরে স্বাগত জানাচ্ছি। আপনাদের আমাদের যারা প্যানেলে আছেন তাদের যে কোনো একজনের লাইন থেকে আমরা শুনতে পাচ্ছি অনেক কথা। আপনি যদি রাস্তায় বা কোনো জায়গায় থাকেন, আপনাদের আলোচনাগুলো আসছে। হ্যাঁ, এবার ঠিক হয়েছে। তো কক্সবাজার থেকে আমাদের মোটামুটি তিনজন প্যানেলই কক্সবাজারে আছেন। তো আমরা আজকে রোহিঙ্গাদের শরণার্থী শিবিরের বাস্তব চিত্রটা আপনাদের সামনে, শ্রোতা বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরতে পারবো বলেই আশা রাখছি। আমরা সবাই মোটামুটি জানি রোহিঙ্গা শরণার্থী শিবিরে যারা আছেন মোটামুটি সবারই স্বাস্থ্যগত বহু সমস্যা রয়েছে, দীর্ঘদিন অত্যাচার নিপীড়নের শিকার হয়েছেন এবং মানবেতর জীবন যাপন করছেন। এদের সাহায্যের জন্য যা কিছু দরকার তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। স্বাস্থ্য পরিষেবার মানও তেমন একটা ভালো নয় বললেই চলে। তো আমরা বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে প্রথমেই আমরা রোহিঙ্গাদের কি ধরনের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে এবং কেন এদের স্বাস্থ্য পরিষেবার ওপরে দৃষ্টি দেওয়া প্রয়োজন সে বিষয়টি জেনে নিতে চাচ্ছি। প্রথমেই যাচ্ছি ডক্টর মেজবাউদ্দিন আহমেদ আপনার কাছে। আপনি তো দীর্ঘদিন উখিয়াতে কাজ করেছিলেন, করেছেন, এখন খুব সম্প্রতি আপনি রামুতে চলে গেছেন, তো আপনি আমাদের বিস্তারিত একটু বলবেন আপনার সেই অভিজ্ঞতার কথা।
হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। উখিয়া টেকনাফের যে রোহিঙ্গাদের যে বসতিগুলো আছে নিশ্চয়ই সেগুলো একটা উদ্বাস্তুদের জন্য বেশ কঠিনই, যেহেতু এখন তীব্র রোদ এবং সামনে মনসুন আসছে, ফলে তাদের জন্য একটু কঠিনই এই মুহূর্তে। যদিও শীতকাল ছিল বেশ অতটা ঝামেলা ছিল না, এখন হয়তো কিছুটা তীব্র তাপদাহ হচ্ছে এবং মাঝে মধ্যে কালবৈশাখী ঝড় বৃষ্টি হচ্ছে এবং সামনে বর্ষা আসছে, সব মিলে এক ধরনের।
এবং এবারে বলা হচ্ছে বর্ষা মৌসুমটা এপ্রিল মাসের দিক থেকে শুরু হয়ে যেতে পারে,
একটু আগে
বেশ আগে
কক্সবাজারে, কিন্তু ওই অর্থে এখনো ঢাকা বা দেশের অন্যান্য অঞ্চলে যেভাবে বৃষ্টি হচ্ছে কক্সবাজারে এ পর্যন্ত অতটা ভারী বৃষ্টি এ পর্যন্ত হয়নি, এটা এ পর্যন্ত। তারপরে ওদের স্বাস্থ্যগত যে বিষয়গুলো আছে সেগুলোতে মূলত আমরা কয়েকটা জায়গায় খুব বেশি করে ফোকাস করতে চাই। একটা হচ্ছে সংক্রামক ব্যাধিগুলো আছে এবং কিছু অসংক্রামক ব্যাধিজনিত সমস্যা আছে এবং প্রসবজনিত কিছু তাদের ডিমান্ড আছে স্বাস্থ্য এবং সোশ্যাল কিছু বিষয় তাদের মধ্যে এই মুহূর্তে খুব প্রয়োজন আছে। এই জিনিসগুলোকে আমরা যে প্রায়োরিটি গুলো বললাম এগুলোকে মাথায় রেখে আমরা আমাদের সেবাগুলোকে সাজিয়েছিলাম। যেমন আমরা প্রথম দিকে তাদের যে ভ্যাকসিন প্রিভেন্টেবল যে ডিজিজ গুলো আছে ওগুলো খুব বেশি আমাদের মাথায় ছিল। খেয়াল করবেন অক্টোবর 16 যে ইনফ্লাক্সটা ছিল প্রায় 90,000 মতো রোহিঙ্গা তখন এসেছিল, তখনও কিন্তু মিজেলস এর কিছু আউটব্রেক ছিল, ফলে আমরা কিন্তু এইবার ইনফ্লাক্সটা হওয়ার পর আমরা কিন্তু ওইটা মাথায় রেখে কিন্তু আমরা একদম ওদের অনুপ্রবেশের একটু পরপরই কিন্তু আমরা ক্যাম্পেইন গুলো করেছিলাম, বিশেষ করে হামের ক্যাম্পেইন আমরা করেছিলাম, রুবেলা ক্যাম্পেইন আমরা করেছিলাম, ভিটামিন এ সাপ্লিমেন্টেশন গুলো করেছিলাম, এর ধারাবাহিকতা আমরা কিন্তু কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন করেছিলাম অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে, সম্ভবত আমাদের তারিখটা 10 থেকে 16 অক্টোবর আমরা প্রথম ক্যাম্পেইনটা করি, ফলে পানিবাহিত অথবা কলেরার যে একটা সম্ভাবনা ছিল সেটা কিন্তু এই পর্যন্ত আমরা কিন্তু কন্টেইন করতে পেরেছি। আপনি জানেন যে আরাকান স্টেটে গত 15-16 সালে কিন্তু কিছু কলেরা আউটব্রেক ছিল, ফলে তারা যখন আমাদের দেশে চলে আসে তখন কিন্তু এটা আমাদের মাথায় ছিল যে তাদের মধ্যে হয়তো কলেরার একটা সমস্যা থাকতে পারে। এটা মাথায় রেখে আমাদের সরকার এবং বিভিন্ন সহযোগী সংস্থার সহায়তা
এবং ইউনিসেফ, এই ইউনিসেফ বড় একটা ভূমিকা রেখেছে, ইউনিসেফ,
WHO, ইউনিসেফ, ICDDRB, IOM, নানান যারা আন্তর্জাতিক সংস্থাগুলো আছে সাথে আমাদের স্থানীয় এনজিও গুলোর সহায়তা আমরা কিন্তু বিশাল ক্যাম্পেইন গুলো আমরা কিন্তু পরিচালনা করেছিলাম। আমাদের প্রায় গতবারই কিন্তু আমরা প্রায় 9 লক্ষ রোহিঙ্গা কিন্তু কলেরা টিকে খাইয়েছিলাম, এটা আমাদের মনে পড়ে। এইবার আমরা কিন্তু সম্প্রতি কিন্তু সেটাও স্টার্ট করেছি, আজকে আমরা 6 তারিখ থেকে স্টার্ট করলাম, আজকে 9 তারিখ, আজকে 6, 7, 8, 9 আজকে চতুর্থ দিন আমরা ওদেরকে টিকে খাইয়েছি এবং সেটা 13 তারিখ পর্যন্ত চলবে মাঝখানে শুক্রবার একদিন বিরতি দিয়ে। ফলে আমরা এই সেবাগুলো দিচ্ছি, এর বাইরে আমরা যে মেডিকেল ক্যাম্প গুলো পরিচালনা করছি, আপনি জানেন যে প্রায় 100+ সংস্থা সরকারের পাশাপাশি বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে ক্যাম্প গুলোতে। এর মধ্যে খুবই ইন্টারেস্টিং হচ্ছে যেরকম নিজ তাদের স্বাস্থ্য,
ডক্টর মেজবাউদ্দিন আপনাকে একটু আমি ইন্টারাপ্ট করছি, আমার মনে হয় কারো ফোনের থেকে আমার মনে হয় বাইরের সাউন্ড, বাইরের শব্দটা আসার ফলে খুবই অসুবিধা হচ্ছে আমাদের অনুষ্ঠানে, আমাদের শ্রোতারা আপনাদের অন্যান্য কথাগুলোও শুনতে পাচ্ছেন। আপনারা যারা স্পিকার ফোনে আছেন যদি থেকে থাকেন, তাহলে স্পিকার ফোনটা বন্ধ করে দিলে মনে হয় ভালো হয়, অথবা বাড়ির ভেতরে যদি অথবা অফিসের ভেতরে যদি চলে আসুন তাহলে মনে হয় একটু বাইরের আওয়াজটা কম পাবো আমরা। জি, খুব দুঃখিত আপনাকে থামানোর জন্য, বলুন।
আচ্ছা ঠিক আছে, আমি কন্টিনিউ করছি। আপনি যদি আমরা প্রতি 6,000 রোহিঙ্গার জন্য যদি একটা হেলথ আউটপোস্ট চিন্তা করি, সেরকম কিন্তু অলরেডি আমার 152টা এই মুহূর্তে কিন্তু ক্যাম্পগুলোতে আছে। এবং আমাদের যদি প্রাইমারি হেলথ সেন্টার হিসাব করি সেক্ষেত্রে প্রায় আমার 50-এর উপর আছে। যদি আমরা প্রতি 20,000-এর জন্য চিন্তা করি, আমার যদি প্রতি 2,00,000-এর জন্য একটা হেলথ সেন্টার অথবা যদি আর যেটা বলি যে আমরা ইনডোর ফেসিলিটি সহ, সেরকম প্রায় আমার 10টা আছে। এই যে হেলথ স্ট্রাকচার গুলো দাঁড়িয়ে গেছে রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবার জন্য, এগুলো মোটামুটি ভাবে যে একটা উদ্বাস্ত জনগোষ্ঠীর জন্য যেরকম স্ট্যান্ডার্ড আছে WHO যে গাইডলাইন হিসেবে, আমরা কিন্তু মোটামুটি রিচ করতে পারছি। অর্থাৎ তাদের নিডটা কিন্তু আমরা
এপ্রিল মাস থেকেই শুরু হয়ে গেছে, এখন মে মাস, আমি আগে বলেছিলাম এপ্রিল মাস। তো এখানে একটি ভয় কাজ করছে যে এই শরণার্থী শিবিরগুলোতে কাঁচা পায়খানা প্রচুর রয়েছে, এবং এই কাঁচা পায়খানায় এই বর্ষা মরশুমে যখন ভারী বৃষ্টিপাত হবে এবং প্রতি মাসে অন্তত 20-30 ইঞ্চি বৃষ্টিপাত হওয়ার কথা রয়েছে, সেই ক্ষেত্রে পায়খানাগুলো যখন ভেঙে পড়বে এবং ভেঙে যাবে অবশ্যই, কারণ আর পানির সঙ্গে মিশে যাওয়ার এই যে ভয় রয়েছে, এবং পানিবাহিত রোগ তো এমনিতেই আছে, তার ওপরে ডায়রিয়ার প্রাদুর্ভাব হতে পারে। তো সেই ক্ষেত্রে কি প্রিকশন নেওয়া হয়েছে বা সতর্কতা কিভাবে গ্রহণ করা হচ্ছে, এই বিষয়টি কি আপনার জানা আছে?
এই ক্ষেত্রে একটু করে আপনাকে আমি শেয়ার করছি কিছু ইনফরমেশন দেই। আমার এই পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রায় 47,600 মতো ল্যাট্রিন তৈরি করা হয়েছে, এর মধ্যে কিছুটা নন ফাংশনাল হয়ে গেছে, প্রায় 22,000-এর মতো ল্যাট্রিন এই মুহূর্তে ফাংশনাল আছে। এর মধ্যে অনেকগুলো কিন্তু সম্প্রতি ডিসলাজিং করা হয়েছে, কিছুটা এগুলোকে ডিপ করা হয়েছে। প্রথম দিকে যেগুলো তাড়াহুড়া করে যেগুলো ছিল, আমরা কিন্তু ওই জায়গা থেকে বের হয়ে কিন্তু এখন অনেকটা অর্গানাইজড হয়ে গেছে। এখন বলতে গেলে যেরকম যেটা সংখ্যা আপনি করছেন যে ওখান থেকে পানি বাহিত হওয়ার সম্ভাবনা আছে কিনা বা ওখান থেকে ওভারফ্লো হতে পারে কিনা, এটা সম্ভাবনা অতটা এই মুহূর্তে নাই, কারণ পাহাড়ি ঢালুতে অধিকাংশ টয়লেট গুলো ল্যাট্রিন গুলো করা আছে, এবং একটু দূরত্ব বজায় রেখে কিন্তু আমাদের প্রায় টয়লেট টিউবওয়েল গুলো ওয়াটার পয়েন্ট গুলো করা আছে, এইরকম প্রায় 4,900 মতো ওয়াটার পয়েন্ট করা আছে। তো ফলে সবটা মিলে যেরকম প্রথম দিকে ওরা আসার পরে গত বছর যেহেতু যতটা সংখ্যা ছিল, এইবার আমি মনে করছি যে সংখ্যা গতবার একটু অনেক বেশি ইমপ্রুভড এবং অর্গানাইজড, এটা আমার মনে হচ্ছে।
অনেক ধন্যবাদ, এবারে যাচ্ছি ডক্টর নুসরাত আপনার কাছে। আপনি হোপ ফাউন্ডেশনের সঙ্গে কাজ করেছেন, তো শরণার্থী শিবিরে বেশিরভাগই নারী এবং শিশু, এবং এই শিশুদের অনেকেরই মাতা পিতা নেই এবং এরা অনাথ হিসেবেই বড় হয়ে উঠছেন। তো আর নারীদের অনেকেই অত্যাচারিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন এবং ধর্ষণের শিকার হয়েছেন। তো এদের মানসিক যে চিকিৎসা দরকার সে ব্যাপারটা আপনি একটু বলবেন, কি ধরনের চিকিৎসা তাদের দেওয়া হচ্ছে বা কি তারা পাচ্ছেন, কি ধরনের সাহায্য তারা পাচ্ছেন?
জি, আমি মূলত ছিলাম হচ্ছে গিয়ে হোপ ফাউন্ডেশনের আন্ডারে যে বালুখালী এবং কুতুপালং ক্যাম্প ছিল সেখানে। তো ওইখানে হচ্ছে আমেরিকার একটা এনজিও মেড গ্লোবাল, ওইটা সহযোগিতায় আমরা ওখানে হচ্ছে ফ্রি চিকিৎসা এবং ফ্রি ঔষধ সাপ্লাই সাপ্লাই দিতাম এবং ফ্রি ফুডও সাপ্লাই করা হতো। তো তখন হচ্ছে বেশিরভাগই ছিল হচ্ছে মহিলা রোগী, তাদের হচ্ছে বেশিরভাগেরই ছিল কিছু ছিল হচ্ছে বেশিরভাগেরই সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, মানে হচ্ছে গিয়ে সেক্স জনিত কারণে যেসব রোগ ছড়ায় ওগুলো, এবং চর্মরোগ ছিল অনেক, আর হচ্ছে বেশিরভাগই ছিল হচ্ছে তাদের কন্ট্রাসেপটিভ যে মেথড ওইটার অবহেলা বা হচ্ছে তাদের ওইটা সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, সেসব জনিত সমস্যায় বেশি ছিল। তো তাদের হচ্ছে বেশিরভাগেরই অনেকেরই হচ্ছে স্বামী বা হচ্ছে মাতা পিতা বা পরিবারের লোকজনকে দেখা গেছে ওখানে হত্যা করা হয়েছিল। তার কারণ হচ্ছে মানসিক ভাবে এদেরকে ওনারা অনেক ভেঙে পড়েছিল। তো আমরা হচ্ছে তাদেরকে ফ্রি চিকিৎসা এবং ওষুধ সাপ্লাইয়ের সাথে সাথে তাদেরকে মানসিক ভাবে কাউন্সেলিং যে করা দরকার ছিল ওই সাপ্লাই ওই ধরনের সেবাগুলো দিয়েছিলাম, এবং তাদেরকে সাথে সাথে যে কন্ট্রাসেপটিভ যে মেথড গুলো ফ্রি সাপ্লাই দেওয়া বা তাদেরকে শিক্ষা দেওয়া ওইসব সম্পর্কে ওই জিনিসগুলো করেছিলাম।
অনেক ধন্যবাদ। কাউন্সেলিং এর ব্যাপারটি আপনি বলেছেন, কাউন্সেলিং এর ব্যাপারটি আমরা জানি যে এটা একটা দীর্ঘ একটা কার্যক্রম, শুধু একবার কাউন্সেলিং করলেই হয় না, এবং সপ্তাহে অথবা মাসে নির্ধারিত সময়ে নির্ধারিত ডাক্তারের কাছে যেয়ে করতে হয়। এই বিষয়টি নিয়ে আলোচনার আগে আমি যাচ্ছি সরওয়ার আজিম মানিক আপনার কাছে। আপনি দুজনেরই আলোচনা শুনেছেন, প্রারম্ভিক আলোচনা, তো আপনার মতামত জানতে চাচ্ছি। আপনি সরাসরি এই ক্যাম্পের সঙ্গে জড়িত, আপনি একজন রিপোর্টার, তো আপনার মতামত কি?
হ্যাঁ, আমি ডক্টর মিসবাহউদ্দিন আহমেদ, তিনি একদম শুরু থেকে ছিলেন, ওনার একটি কথার সূত্র ধরে আমি প্রবেশ করতে চাই। প্রথম পর্যায়ে তারা যখন এসেছিল একেবারে ঢলের মতো, তখন কিন্তু বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ সবচেয়ে যে বড় কাজটি করেছিল এটা হচ্ছে যারা সীমান্তে আটকে পড়েছিল তাদের মাঝেও কিন্তু স্বাস্থ্য সেবাটি পৌঁছে দেওয়া হয়েছিল। বিশেষ করে ডক্টর মিসবাহউদ্দিন আহমেদ, তার টিম, জেলার স্বাস্থ্য বিভাগ এবং বাংলাদেশ স্বাস্থ্য সরকারের যে স্বাস্থ্য মন্ত্রণালয়, সে মন্ত্রণালয়ের অনেকগুলো টিম কাজ করেছে, যার ফলে আমি ওনার কথা সূত্র ধরে আমি একটি বিষয় শ্রোতাদের জানাতে চাই। সেটা হচ্ছে মিয়ানমার যে পার্শ্ববর্তী দেশ যারা রাখাইন থেকে এসছে, তাদের সেখানে কিন্তু তেমন একটা স্বাস্থ্য ব্যবস্থা ছিল না। তাদের যারা এসছে বেশিরভাগই অপুষ্টিতে ছিল।
হ্যাঁ, সেটা আমরা অবশ্য আমরা জেনেছি যে যারা এসেছে তারা নিরুপায় হয়েই এসেছে এবং বহুদিন অত্যাচারিত হয়েছে ওনারা।
হ্যাঁ, সেই বিষয়টি সরকারও বলেছে, আমরাও বলছি, বিশেষ করে যারা স্থানীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করছে আমরা সবাই বলছি তারা নিরুপায় হয়ে এসেছে, প্রাণ বাঁচাতে তারা আমাদের দেশে এসেছিল, সেটি আমরা বলছি। 30,000 গর্ভবতী মা এসেছেন এবং এ পর্যন্ত স্বাস্থ্য বিভাগ যেটি বলছে 20,000 সন্তান তারা প্রসব করেছে, এবং এই সন্তানগুলো এই ডেলিভারি গুলো হতে গিয়ে কিন্তু একজন মায়ের মৃত্যু হয়নি, এবং না খেয়ে এ পর্যন্ত না খেয়ে এবং বিনা চিকিৎসায় একজন রোহিঙ্গার মৃত্যু হয়নি, এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর আপনি শুরুতে যখন শুরু করছিলেন তখন ইউনিসেফের একটি বিষয় বলছিলেন, তো এই মুহূর্তে আমার কাছে ইউনিসেফের একটি পরিসংখ্যান রয়েছে, তারা বলছে এ পর্যন্ত প্রায় 15,000 শিশুকে তারা অপুষ্টি জানিত শিশুকে তারা পুষ্টি সেবা দিয়েছে, 142,300 অধিক শিশুকে তারা মানসিক সহায়তা, এবং 3,45,982 শিশুকে হামের টিকা, 431,448 শিশুকে তারা ডিপথেরিয়া, এবং 7,00,000 প্রায় 8,00,000 বয়স্ক মানুষকে তারা কলেরার চিকিৎসা দিয়েছে। এছাড়া এ পর্যন্ত আমার কাছে আর কি তথ্য রয়েছে, যেটা ডিপথেরিয়া রোগে এ পর্যন্ত আক্রান্তর সংখ্যা প্রায় 875, আর এ পর্যন্ত ডিপথেরিয়া রোগের চেয়ে মারা গেছে প্রায় 39 জন। কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে, আমি রোহিঙ্গা ক্যাম্পে কাজ করতে গিয়ে আমাদের সরকার, স্থানীয় জনগণ এবং বিশেষ করে গণমাধ্যম, যারা সবাই মোটামুটি ঝাঁপিয়ে পড়েছিলেন,
মানবিক সাহায্য প্রচুর দেওয়া হচ্ছে, এতে এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু আমরা জানি যে এই যে বিশাল জনগোষ্ঠী, প্রায় বলা হচ্ছে 800,000 উপরে, এই বিশাল জনগোষ্ঠীকে আগামীতে এই যে বর্ষা মরশুম শুরু হয়ে যাচ্ছে এবং এটা নিয়ে আমরা জানি যে দেশের বেশিরভাগ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয় এবং কাঁচা ঘর বাড়ি ভেঙে যায়, তো সেই সব সমস্যাগুলো তো আছেই। তো এই সমস্যাগুলো বিস্তারিতভাবে আলোচনার আগে আমাদের আসলে ফোন কল অনেক আগের থেকে আসা শুরু হয়ে গেছে, আমি একটা ফোন কল নিয়ে নিতে চাচ্ছি, তারপরে আপনার কাছে আবার ফিরে আসব, কারণ এই এই জিনিসগুলো ঘুরে ফিরেই আসবে, আমরা সেগুলি নিয়েই আলোচনা করব।
আমি ঢাকা থেকে বলছি।
জি বলুন।
ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের সাপ্তাহিক কলিং শো ভ্যালু ওয়াশিংটনের আজকের বিষয় রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্য পরিচর্যা এবং অপুষ্টি। এই বিষয়ে আমার মন্তব্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমসাময়িক। লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীকে একটি নির্দিষ্ট এলাকায় রাখা হয়েছে এবং অনেকে অপরিকল্পিত ভাবেই। স্বাভাবিক পরিস্থিতিতেই বাংলাদেশের অধিকাংশ এলাকায় সময় সময় নানা ধরনের রোগব্যাধির প্রাদুর্ভাব দেখা দেয়। হিমশিম খেতে হয় হাসপাতাল ক্লিনিকগুলোতে। সেই পরিস্থিতিতে বর্তমানে আশ্রিত লক্ষ লক্ষ রোহিঙ্গা শরণার্থীদেরকে কিভাবে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে সেটা সহজে দেখা যায়। বিদেশি সাহায্য সংস্থাগুলো এ ব্যাপারে নানাভাবে এগিয়ে এসছেন, তথাপি এ বিষয়টি খুবই নাজুক এবং অগ্রগণ্য। বাংলাদেশ সরকার ও স্থানীয় প্রশাসন যতটা করতে পারছে এই পরিস্থিতিতে সেটাকে কোনোভাবে কম বলা যায় না। আজকের অতিথি প্যানেলের কাছে আমার প্রশ্ন, হঠাৎ করে এত সংখ্যক মানুষের স্বাস্থ্যসেবা ও পুরোপুরি পুষ্টির বিধান করা কতটা চ্যালেঞ্জ আর কিভাবেই বা সেটা সম্ভব? আশা করছি সুন্দর আলোচনার মাধ্যমে একটি উপায় বের হয়ে আসবে। সবাই ভালো থাকুন, শুভকামনা সবার জন্য। যাই হোক, মানবতার ধন্যবাদ।
ধন্যবাদ সোহেল রানার হৃদয়। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি সরার আজম মানিক, আপনার কাছে ফিরে যাচ্ছি। আপনি এই সোহেল রানার হৃদয়ের এই প্রশ্নের প্রেক্ষিতে আর কিছু বলবেন?
হ্যাঁ, উনি যেটি বলছেন ওনার প্রশ্নের সূত্র ধরে বলছে, এটা আসলে দেখুন প্রায় নয় মাস হয়ে গেছে রোহিঙ্গারা আমাদের দেশে এসছে এবং এই পর্যন্ত আজ পর্যন্ত যেটা সরকারি হিসেবে দেখা যায় বায়োমেট্রিকে প্রায় 11,11,718 জন এ পর্যন্ত আজ পর্যন্ত নিবন্ধন হয়েছে এবং প্রায় 800,000-এর উপর রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে যেটি সরকারি হিসেব। তো আমি যেটি বলতে চাই বা আমার কাছে যেটা ইয়া, সেটা হচ্ছে শুরু থেকেই সরকার, বেসরকারি, স্থানীয় মানুষ, বিশেষ করে স্থানীয় জনগণ খুবই তাদের সহযোগিতা করেছে এবং আমাদের সরকার এবং বিদেশি সংস্থাগুলো কাজ করার ফলে আজকের এই অবস্থা। আমরা মনে করি যে এটা প্রথমে সরকার এবং আমরা যারা স্থানীয়ভাবে আছি, আমরা যে ভয়টা কাজ করেছিল আমাদের মাঝে যে এত বড় একটি বিশাল জনগোষ্ঠীর চাপ, সেটা আমরা সামাল দিতে পারবো কিনা, তা আমার মনে হয় সেই বিষয়টা আমরা পেরিয়ে গেছি। আর আপনি যেটা বলছিলেন বর্ষা মৌসুমে তাদের ইয়ার বিষয়টি, তাদের নিরাপত্তার বিষয়টি, তারা কিভাবে থাকবেন সেই বিষয়টি নিয়ে গত সপ্তাহে আমি একটি সরকারের উচ্চ পর্যায়ে একটি সভা হয়েছে, সেই সভায় আমি ছিলাম। সেখানে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে এবং বিষয়গুলো বাংলাদেশ সরকার ওয়াকিবহাল রয়েছেন এবং বাংলাদেশ সরকারের পাশাপাশি প্রায় 130টি বেসরকারি উন্নয়ন সংস্থা, দেশি এবং আন্তর্জাতিক, তারা সরকারকে সহায়তা করছে এবং ইতিমধ্যে প্রায় 2,000-এর অধিক রোহিঙ্গাকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে এবং সরিয়ে আনার কাজটি চলছে এখনো, যেটি প্রশাসন থেকে আমাদেরকে গণমাধ্যম কর্মীদেরকে জানানো হয়েছে এবং আমরা গিয়ে সেটাও দেখেছি, যাতে বর্ষা ভারী বর্ষণটা শুরু হওয়ার আগে এসব বাস্তুচ্যুত জনগণকে, রোহিঙ্গা জনগোষ্ঠীকে যাতে নিরাপদে রাখা যায় সে ব্যাপারে সরকার যথেষ্ট সজাগ রয়েছে বলে আমার কাছে মনে হয়েছে।
অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবারও ফিরে আসছি।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে।
শ্রোতা বন্ধুরা, অধিবেশন চলাকালে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনারা 2026193062 এই নম্বরে ফোন করে আসরে অংশ নিতে পারেন। আরেকটি ফোন কল এসে গেছে, আমরা সেটি নিয়ে আলোচনায় ফিরে আসছি। হ্যালো,
হ্যালো, আসসালাম আলাইকুম, আমি শহীদুল আলম স্বপন জেনেভা সুইজারল্যান্ড থেকে বলছি।
জি বলুন।
আজকে হ্যালো ওয়াশিংটনের বিষয়বস্তু রোহিঙ্গাদের স্বাস্থ্য পরিচর্যা এবং অপুষ্টি। এই সংক্রান্ত বিষয়ে আমার কিছু মন্তব্য প্যানেলের কাছে, হয়তো প্যানেল, মাননীয় প্যানেল সদস্যরা নিয়ে মন্তব্য করবেন। আমার মন্তব্য ছিল যে রোহিঙ্গাদের মধ্যে আছে এইডস আক্রান্ত মানুষ, বাংলাদেশে এখন কলেরা না থাকলেও রোহিঙ্গাদের মধ্যে রয়েছে সেই সমস্যাও। শিশু আর মাতৃস্বাস্থ্য সমস্যা প্রকট হচ্ছে দিনের পর দিন, বন উজাড় হচ্ছে, পাহাড় কেটে ধ্বংস করছে তারা, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ঝুঁকিও আছে এর সঙ্গে, আর্থসামাজিক ও রাজনৈতিক সমস্যাও প্রকট হচ্ছে, বাড়ছে নিরাপত্তার ঝুঁকিও। সব মিলিয়ে এই সমস্যাগুলো মোকাবেলা করা বাংলাদেশের জন্য সত্যি একটা চ্যালেঞ্জ। রোহিঙ্গাদের সমস্যা নিকট ভবিষ্যতে সমাধান হচ্ছে না তা ধরেই নেওয়া যায়। এ নিয়ে সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে, না হলে দেশকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হতে পারে বলে আমার মন্তব্য। ধন্যবাদ সবাই।
ধন্যবাদ শহীদুল আলম, চমৎকার প্রশ্ন বা মন্তব্য করেছেন। তো আমি প্রথমেই ডক্টর মেজবাউদ্দিন আপনার কাছে যাচ্ছি। একটি শব্দ উনি প্রথমেই বলেছেন যে এইডস, এই যে এইডস আক্রান্ত মানুষ, আমরা অনেকেই বাংলাদেশে এবং নানা জায়গায় এখন অনেকেই আমরা এই বিষয়টি নিয়ে ডিলেমায় আছি যে বাংলাদেশে এইডস তেমন একটা ছড়ায়নি, কিন্তু এখানে রোহিঙ্গাদের মধ্যে এইডস আক্রান্ত মানুষ রয়েছে এবং এখন দেখা যাচ্ছে যে কলেরা, তো এখনও কলেরার টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে, কিন্তু এইডসে যে আক্রান্ত রয়েছেন, এই বিষয়টি আপনি আমাদের বলবেন যে কতটা গুরুত্বের সঙ্গে এই বিষয়টি মোকাবেলা করা উচিত?
হ্যাঁ, আপনাকে এই এই সংখ্যাগুলো তো নিশ্চয়ই আছে, কারণ যেহেতু একটা উদ্বাস্ত জনগোষ্ঠী এবং আপনি যদি এইচআইভি এইডস এর কনটেক্সটে কথাগুলো বলি,
এইডস না হলো এইচআইভি সংক্রমণ যেটা আর কি, সেটাই আমরা ধরে নিতে পারি আপাতত। জি,
আপনি জানেন যে মিয়ানমার কিন্তু একটা হাইপার এন্ডেমিক একটা জোন, যেখানে প্রচুর পরিমাণে এইচআইভি এইডস পেশেন্ট আছে। আরকান স্টেট তার বাইরের কিছু নয়, তবে আমরা জানি যে আমাদের যে এইচআইভি এইডস এর তথ্যগুলো আছে, বড় অন্যান্য স্টেটের তুলনায় আরকান স্টেটে, তো রাখাইন স্টেটে এইচআইভি এইডস এর সংক্রমণটা অনেক কম। তারপরেও যারা আমাদের দেশে অলরেডি সাহায্যের জন্য এসছে, আশ্রয় লাভ করেছে, এর মধ্যে আমরা অলরেডি প্রায় 185টা পর্যন্ত পেশেন্ট আমরা রিপোর্ট হয়েছে আমাদের কাছে। কিন্তু মজার বিষয় হচ্ছে এর মাত্র 5টা কি 6টা মাত্র নিউলি ডায়াগনোসড পেশেন্ট, বাকিগুলো কিন্তু সব ওল্ড কেজেস, অর্থাৎ তারা মিয়ানমারে থাকতেই তাদের দেশে তারা এআরটি সেবা অর্থাৎ অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপিটা তারা পাচ্ছিল। ফলে তারা যখন আমাদের দেশে চলে এসছে তখন তারা খুব ভন্ন হয়ে খুঁজছিল যে বিশেষ করে এইচআইভি এইডস এর ওষুধগুলো, ফলে আমরা তাদেরকে সেই সেই সাপোর্টটা দেই এবং সেটা আমরা অব্যাহত রেখেছি। ফলে নতুন রোগী আমরা তেমনটা পাইনি, আমি যেটা একটু আগে বললাম 5 থেকে 6 জন, আর বাকিগুলো সব কিন্তু পুরনো রোগী। ফলে পুরনো রোগী প্রথম দিকে বেশি করে রিপোর্ট করাতে প্রথম দিকে মনে হচ্ছিল যে প্রচুর এইচআইভি এইডস এর রোগী আমরা পাবো, ফলে 185 যে খুব কম আমি সেটা বলছি না, তবে এইটার সংক্রমণটা আছে। সাথে সাথে কিন্তু হেপাটাইটিস বি এবং সি যেগুলো একই মাধ্যম দিয়ে ছড়াতে পারে এইচআইভি এইডস এর মতো করে, এই রোগীগুলো কিন্তু বেশ পাচ্ছি আমরা, অর্থাৎ বিশেষ করে সেগুলো রক্তবাহিত অথবা যৌনতার মাধ্যমে ছড়াতে পারে এমন ডিজিজগুলো কিন্তু, বিশেষ করে হেপাটাইটিস বি এবং সি, এগুলো কিন্তু আমরা বেশ কিছু কেস মানে পাচ্ছি।
তো এই এই রোগগুলো যাতে না ছড়ায়, ডক্টর মেজবাউদ্দিন, এই রোগগুলো যাতে না ছড়ায় তার কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এই রোগ সম্পর্কে সচেতন করার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি?
হ্যাঁ হ্যাঁ, সেটা সেটা আমাদের যে স্বাস্থ্যকর্মীরা তাদের কাছে আমরা এই কথাগুলো বলছি, জানাচ্ছি, এবং বিশেষ করে আমরা প্রেগনেন্ট যে মহিলাগুলো পাচ্ছি তাদেরকে আমরা কিন্তু হেপাটাইটিস বি এর ভ্যাকসিনটাও আমরা কিন্তু দিয়ে দিচ্ছি, কারণ সেটা কিন্তু বাংলাদেশে কিন্তু আমাদের হেপাটাইটিস বিটা কিন্তু প্রেগনেন্ট মহিলাদের দেওয়ার কিন্তু এই পর্যন্ত কোনো কিন্তু ব্যবস্থা নেই, কিন্তু রোহিঙ্গা মহিলাদেরকে কিন্তু আমরা বিদেশি সংস্থাগুলোর সহায়তায় আমরা কিন্তু হেপাটাইটিস বি এর ভ্যাকসিনটা ওনারা কিন্তু প্রোভাইড করছি। ফলে কিন্তু ওগুলো আমাদের কনসার্ন আছে এবং আমাদের যে মাঠকর্মীরা স্বাস্থ্যকর্মীরা কাজ করছে এগুলো সম্পর্কে তাদেরকে সচেতন করছে, এবং এইচআইভি যে রোগীগুলো আমাদের সেবার আওতায় এসছে তাদেরকে কিন্তু আমরা ফলো আপে রাখি এবং তাদেরকে আমরা কিন্তু এক ধরনের নজরদারির মধ্যে তাদেরকে আমরা রাখছি।
অনেক ধন্যবাদ। তো আরেকটি বিষয় রয়ে গেছে, সেটি হচ্ছে রোহিঙ্গা শরণার্থী শিবিরে অনেক শিশু নারী পুষ্টিহীনতায় ভুগছে। তো ডক্টর নুসরাত জাহান নিতু আপনার কাছে যাচ্ছি। ইউনিসেফের একটি হিসেব অনুযায়ী দেখা যাচ্ছে যে অপুষ্টিতে ভুগছে প্রায় 2,63,000 শিশু। তো সে সম্পর্কে আপনি একটু বলবেন যে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই অপুষ্টিতে যে শিশুরা ভুগছে তাদের কী ধরনের খাদ্য বা পরিচর্যার ব্যবস্থা করা হয়েছে? হ্যালো হ্যালো, আমরা আসলে নুসরাত জাহান নিত্যুকে পাচ্ছি না, লাইনটা মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, আমরা তাহলে যাচ্ছি এবং দেখছেন প্রতিদিনই দেখছেন ম্যালনারিশ শিশু এবং মহিলাদের, এবং তাদের যে অবস্থা সেই অবস্থার সম্পর্কেও আমরা জানতে চাই আপনার কাছে।
হ্যাঁ, আমি ওই যে আমাদের কাছে এ পর্যন্ত প্রায় আমার এটা জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এবং ডক্টর মিসবাউদ্দিনের কাছ থেকে অনেকটা পাওয়া, প্রায় 120টি কেন্দ্রে এখন পুষ্টি কেন্দ্র রয়েছে। ক্যাম্পগুলোতে 30টি ক্যাম্প আমাদের কক্সবাজারের উকিয়া এবং টেকনাফি 30টি ক্যাম্প রয়েছে। এই ক্যাম্পের 120টি পয়েন্ট রয়েছে পুষ্টি কেন্দ্র, যেখানে এই পুষ্টিগুলো সরবরাহ করা হয় এবং তাদেরকে ভিটামিন এ ক্যাপসুল থেকে শুরু করে প্রায় 30-40 হাজার শিশুকে ইতিমধ্যে ভিটামিন খাওয়ানো হয়েছে। তো আমি যেটা দেখেছি একদম শুরু থেকে, বিশেষ করে যখন প্রথম রোহিঙ্গারা আসে তখন যখন বিভিন্ন স্থান থেকে, বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে মানুষ কিন্তু তাদের জন্য খাদ্য সহ বিভিন্ন সামগ্রী, বিশেষ করে তখন প্রাথমিক দিক দিয়ে কাপড় নিয়ে যাচ্ছিল, তখন আমরা দেখছি ওখানে যারা কাজ করছে সরকারি কর্মকর্তা, বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা, তারা যারা ত্রাণ নিয়ে যাচ্ছে তাদেরকে রিকোয়েস্ট করছে যে আপনারা দয়া করে কাপড় না এনে শিশু খাদ্য নিয়ে আসুন। এবং যেসব শিশুদের শিশুরাই সবচেয়ে বেশি অপুষ্টিহীনতায় ভুগছে। এরপর আমরা পরের মাসের এক মাস পরে সেই রেজাল্টটি আমরা দেখেছি, আমাদের চোখের সামনে দেখেছি যে মানুষ শিশু খাদ্য নিয়ে আসছে, যেসব খাদ্যে পুষ্টি রয়েছে। পরবর্তীতে সরকারিভাবে এবং বিশ্ব খাদ্য সংস্থাও সেই খাবারগুলো সরবরাহ করছে এবং এখনো সেটা করে যাচ্ছে। এবং এই বিষয়ে আমার মনে হয় ডক্টর মিসবাউদ্দিনের কাছে আরো বিশেষ তথ্য থাকতে পারে।
অনেক ধন্যবাদ।
এই ক্ষেত্রে আমি একটু শেয়ার করি আজম ভাই, সরোজ মানিক ভাই, সেটা হচ্ছে যে আপনি যে তথ্যগুলো দিলেন নিশ্চয়ই আপনি তো সারাক্ষণেই আমাদের আশপাশে আছেন, কাজ করছেন, নিবিড় ভাবে ক্যাম্পে যাচ্ছেন, প্রায় দিনের দেখা হচ্ছিল আপনাদের সাথে, তথ্যগুলো ঠিকই আছে। এর মধ্যে আমি যদি বলি যে এই পর্যন্ত প্রায় আমরা যদি সিভিয়ার একিউট ম্যালনিউট্রিশন বলি, যেগুলোকে সাধারণত হাসপাতালে ভর্তি করতে হয় অথবা স্পেশাল কেয়ার নিতে হয়, এই পর্যন্ত আমরা 6,500 বাচ্চাকে আমরা আইডেন্টিফাই করেছি, যেগুলোকে আমরা কিন্তু আউট পেশেন্ট প্রোগ্রামের মাধ্যমে, থেরাপিউটিক ফিডিং এর মাধ্যমে তাদেরকে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করেছি। যেমন গত 2 সপ্তাহের হিসাবে প্রায় 2,000-এর উপর কিন্তু আমরা এরকম শিশুকে আলাদা করতে পেরেছি, এবং এরকম কিছু প্রেগনেন্ট মহিলা পেয়েছি প্রায় 400 কাছাকাছি যারা এরকম করে ম্যালনিউট্রিটেড আছে। ফলে এই জিনিসগুলো আমি একটু করে শেয়ার করি যে চিত্রটা বোঝানোর জন্য, একটু করে বলি যে আমরা যখন রোহিঙ্গা বাচ্চাদের নিয়ে কাজ করি আশ্চর্য লাগে, মানে তারা কতটা নিপীড়িত ছিল। আমাদের দেশে কিন্তু প্রতিটা বাচ্চাকে যখন আমরা আদর করি, আমরা তার বাম হাতটা যখন দেখি একটা টিকার দাগ দেখি, যেটা আমরা যক্ষার জন্য দেখি, একটা মার্ক আমরা দেখতে পাই। কিন্তু যে বাচ্চাগুলো মিয়ানমার থেকে আমাদের দেশে এসছে, আমরা কোনো বাচ্চার দেশে এই চিহ্নটা পাইনি। অর্থাৎ একটা জাতিকে বা একটা গোষ্ঠীকে সামান্য ভ্যাকসিন বিনামূল্যে, যেটা সারা বিশ্বব্যাপী বিনামূল্যে দেওয়া হয়, এই টিকাটা তাদেরকে দেওয়া হয়নি। ফলে অন্যান্য যে স্বাস্থ্য সেবাগুলো তারা পাচ্ছিল না, সেটা খুব দিবালোকের মধ্যে আমাদের কাছে স্পষ্ট ছিল।
তো এর মধ্যে পোলিওর কোন ভ্যাকসিনেশনও দেওয়া হয়নি মনে করছেন?
হ্যাঁ, ওরা যখন ওদেরকে যখন জিজ্ঞাসা করি পোলিও টিকা দেওয়া হয় কিনা, তখন বলে যে আমাদেরকে পোলিও টিকা দেওয়া হয় যেন ওদের বাচ্চাগুলো যেন সেফ থাকে, তার জন্য আমাদের জন্য তারা অত ভাবে না, ওইটা ওদের অনেকটা সেরকম। এবং আমরা যে সরোরাজ মানিকভাই যেটা বলছিলেন যে আমরা এই ডিফথেরিয়া টিকা, হামে টিকাগুলো দিয়েছি, আমি যদি সব টিকাগুলো ফিগার বলি, প্রায় এক একটা ক্যাম্পেইন আমরা প্রায় 3, যেমন আমরা ডিফথেরিয়ার যে লাস্ট ক্যাম্পেইনটা করেছিলাম সেটাতে 343,000 আমরা টিকা দিয়েছি, যেটা বাংলাদেশের কক্সবাজার জেলার চিত্রটা বলি যে আমরা প্রতি বছরই কক্সবাজার জেলায় আমাদের বাচ্চা হয় প্রায় 80,000 মতো টিকা টার্গেট থাকে আমাদের। রোহিঙ্গা ক্যাম্প আমরা একগ্রাউন্ডে টিকা দিয়ে ফেলি প্রায় 343,000 মতো। অর্থাৎ আমি যদি টোটালটা হিসাব করি, প্রায় 15 বছরের টিকা আমাদেরকে এই 9 মাসে তাদের জন্য প্রোভাইড করতে হয়েছে, যদি আমরা মোটাটাকে মন্তব্য করতে চাই। কারণ ওরা এই যে এত বছর ধরে যে, কারণ আমরা আন্ডার 15 পর্যন্ত কিন্তু আমরা টিকার আওতায় আনতে বাধ্য হয়েছি, কারণ ডিফথেরিয়া আউটব্রেকটা কন্টেইন করবার জন্যে। ফলে এই 15 বছরের টিকা কিন্তু আমরা এই কয়েক মাসে কিন্তু তাদেরকে প্রোভাইড করতে হয়েছে আমাদের। তো আমাদের কতটা অল আউট এফোর্ট যেটা হয়েছে স্বাস্থ্য সেবাগুলোর জন্য, এই চিত্রটাই তার জন্য যথেষ্ট আমি মনে করি।
অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একটি প্রশ্ন এসে গেছে, কল এসেছে, আমরা প্রশ্নটি নিয়ে আপনাদের কাছে আবার ফিরে আসছি। এবং শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আমরা ডক্টর নুসরাত জাহান নিতুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু লাইন কিছুতে পাচ্ছি না, তো সেজন্য আমরা ক্ষমা চাচ্ছি।
আমি সাদিয়া বলছি ঢাকা থেকে, আমি গুলশানে থাকি। আজকে আমাদের যে বিষয়টি, এই বিষয়টি তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ এমনি অতিরিক্ত জনসংখ্যার চাপে যখন বিপর্যস্ত অবস্থা, ঠিক তখনই যখন এই রোহিঙ্গা ইস্যুটা নিয়ে আমরা কথা বলি, তখন আমাদের ভবিষ্যৎটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে চিন্তা করলে আর কি। তো আমরা আমাদের যে দরিদ্র জনগোষ্ঠী আছে, তাদের স্বাস্থ্য সেবাকে আমরা ঠিকমতো পরিপূর্ণভাবে এখনো তাদের প্রতি আমরা লক্ষ্য করতে পারি না। তাদের অনেক অবহেলার মধ্যে দিয়ে আমাদের দরিদ্র জনগোষ্ঠী আজকে এই স্বাস্থ্য সেবা পাচ্ছে না তারা। এই অবস্থায় এই রোহিঙ্গা এই জনগোষ্ঠী জনসংখ্যা যে আমরা এই চাপটা আমরা কিভাবে এটাকে আমরা, এই বর্ষাকাল আসছে এখন, সামনে বর্ষা আসতেছে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আসতেছে, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ঝড় বাদলে আমাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এর মধ্যে এই যখন স্বাস্থ্যের কথাটা আসে, তখন আমি তাই ভাবছিলাম যে আমাদের এই জনসংখ্যার সাথে কিভাবে আমরা, আমাদের দরিদ্র জনসংখ্যার সাথে কিভাবে আমাদের এই ভবিষ্যৎটা আমরা কিভাবে মোকাবেলা করতে পারি বলে আপনারা মনে করেন। ধন্যবাদ।
ধন্যবাদ সাদিয়া। সাদিয়ার প্রশ্নটি আমরা শুনলাম, প্রশ্নটি নিয়ে আমি যাচ্ছি।
আমি একটু কমেন্ট করতে চাই প্রশ্নটার উত্তরে। সেটা হচ্ছে এরকম যে ওনার কষ্টের দুইটা দিক ছিল, একটা হচ্ছে ওনার ন্যাশনালদের প্রতি ওনার এক ধরনের
সহানুভূতি, একটা ব্যাপক সংকোচ আছে
আর ওদের জন্য ছিল। তো সেই জায়গাতে আমি চিন্তা করি, যেমন আমরা যখন রোহিঙ্গাদেরকে টিকা দিচ্ছিলাম, যে কলেরা টিকা বলছি অথবা আমরা ডিফথেরিয়া টিকা বলছি অথবা হামের টিকা গুলো বলছি, কিন্তু এগুলো আমরা এমন ভাবে দিতে হচ্ছে আর ওদেরকে না দিলে কিন্তু আমার দেশের বাচ্চাগুলো কিন্তু নিরাপদ থাকছে না। কারণ ক্যাম্পটা এমন না যে ওটা কোনো আইসোলেটেড কোনো জায়গায় না, কারণ উখি আবার টেকনাফে কিন্তু আমাদের হোস্ট কমিউনিটি আশেপাশে কিন্তু ক্যাম্পগুলো তৈরি হয়ে গেছে, অর্থাৎ আমাদের স্থানীয় লোকজনের সাথে কিন্তু এক ধরনের ক্রস হচ্ছিল। ফলে আমাদের ওদের বাচ্চাদেরকে টিকা দিতে হচ্ছে, সেবা দিতে হচ্ছে, যেন ওদের কাছ থেকে ডিজিজ গুলো, যেন রোগের জীবাণুগুলো যেন আমার দেশের বাচ্চাদের আসতে না পারে। তার ফলে আমাদের নিরাপত্তাটা দুইজনের জন্য, আমার স্থানীয় জনগোষ্ঠীর জন্য যেমন, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য তেমন ছিল। কারণ এই ডিজিজ গুলোর জন্য আমাদের দেশে এক ধরনের সাম্য অবস্থা ছিল, যেমন গত 15-20 বছর ধরে আমরা কিন্তু বর্তমান মেডিকেল স্টুডেন্টরা কিন্তু ডিফথেরিয়া রোগী দেখেই নেই বলতে গেলে। আমরা যারা একটু বয়স হয়ে গেছে আমরা কিছু ডিফথেরিয়া রোগী দেখেছিলাম, বর্তমান জেনারেশনের ডাক্তাররা কিন্তু ডিফথেরিয়া রোগী দেখেই নেই, কারণ গত 20 বছর ধরে এরকম কোনো কেস রিপোর্ট হয়নি আমাদের দেশগুলোতে। কিন্তু মিয়ানমারে কিন্তু প্রচুর, আমরা প্রায় 6,800 মতো রোগী রিপোর্ট হলো, এর মধ্যে প্রায় কনফার্ম কেস আছে প্রায় 2,200-এর উপরে, এর মধ্যে প্রবাবল কেস আছে প্রায় 3,000-এর মতো, এবং 42 ডেথও ছিল। তো ফলে
কেবলমাত্র কনফার্মের জায়গা থেকে
আমরা একটা রেসপন্স করেছিলাম। জি প্লিজ। দুপক্ষকে যেন আমরা স্বাস্থ্য ব্যবস্থার দিক থেকে যেন একটা উইন-উইন সিচুয়েশনে রাখতে পারি, সেটাই ছিল আমাদের মূল দৃষ্টিভঙ্গি।
আর বিশেষ করে আমরা তো জানি যে ডায়রিয়া খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে, সেই আশঙ্কাটা তো আছে। এখন ক্যাম্পে যদি, ক্যাম্পের শরণার্থী যারা আছেন তাদের স্বাস্থ্যের দিক থেকে যদি আমরা স্বাস্থ্যের দিকে নজর না দেই, তাহলে এই যেমনটি আপনি বললেন যে ছড়িয়ে পড়তে পারে এবং মারাত্মক আকার ধারণ করতে পারে, এবং সেই সঙ্গে নিশ্চয়ই বাংলাদেশের আপামর জনগোষ্ঠীর যেই বিশাল একটা কি বলবো, জনগোষ্ঠী রয়েছে যারা অনেক কিছু পাচ্ছে না এবং দারিদ্র সীমার অনেক নিচে বসবাস করছেন, নিশ্চয়ই তাদের জন্য আমাদের সহানুভূতি তো আছেই এবং সবসময়ই সেটা থাকবে। তো আমি সরোয়ার আজম মানিক আপনার কাছে যাচ্ছি, ছোট্ট করে জানতে চাচ্ছি যে খাবার এই শিবিরে, শরণার্থী শিবিরের খাবার কি ধরনের? আমরা জানি যে গরম খাবার দেওয়া হচ্ছে, রান্না করা খাবার দেওয়া হচ্ছে, তো সেই সম্পর্কে সামান্য ছোট্ট করে যদি বলেন খুব ভালো হয়।
হ্যাঁ, আপনি যেটি বলছিলেন ডায়রিয়ার কথা বলছিলেন, আমি ওই জায়গায় একটু যেতে চাই।
আমাদের হাতে খুব একটা সময় নেই।
আপনি ডায়রিয়ার কথা বলছিলেন যে সামনে যে বর্ষা, এর কারণ কোনো ডায়রিয়া হবে কিনা, তো আজ পর্যন্ত যে সরকারি রিপোর্ট তাতে দেখা গেছে এই পর্যন্ত একজন মাত্র মারা গেছে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে। তো আমরা থেকে বলতে পারি যে সরকার মোটামুটি একটি প্রতিরোধের জন্য একটি ব্যবস্থা নিয়েছে, সেই সাথে আমি ওই আপনি যেটি বলছেন সেটিতে আসছি। গতকাল আমি ক্যাম্পে কাজ করতে গিয়ে আমার একটি বিষয় চোখে পড়েছে, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা অরভিস ইন্টারন্যাশনাল, তারা একটি মানে ওই ব্যতিক্রমী বিষয়টা আমার চোখে পড়েছে। তারা চোখের একটি একটি ক্যাম্প করে চোখের চিকিৎসা করছে, প্রায় 20-25 হাজার তারা রোহিঙ্গা শিশুকে এবং নারী পুরুষকে তারা চিকিৎসা দিয়েছে চোখের, এর মধ্যে অনেকের অপারেশনও হয়েছে। তো খাদ্যের বিষয়টি আপনি যেটি বলছিলেন, এটি আন্তর্জাতিক বেশ কিছু সংস্থা এবং দেশীয় বিশ্ব খাদ্য সংস্থা অনেকেই রান্না করা খাবার সরবরাহ করছে, অনেকে আবার চাল ডাল দিচ্ছে। তো গত সপ্তাহে আমি কাজ করতে গিয়ে আমার একটি বিষয় নজরে এসেছে, সেই বিষয়টা আমি তাদের কাছে জানতে ছিলাম যে ফুড সিকিউরিটির বিষয়টি তারা নিশ্চিত করে কিনা।
খুবই দুঃখিত, আমাদের হাতে একদম সময় নেই সরোজ আজম মানিক এবং ডক্টর মেজবাউদ্দিন আহমেদ, একদম সময় নেই, এবং নুসরাত জাহান নিতু, আপনাদের অনেক ধন্যবাদ আজকে যোগ দেওয়ার জন্য, এবং শ্রোতা বন্ধু আপনাদের ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
আপনারা শুনছিলেন আমাদের আজকের আয়োজন হ্যালো ওয়াশিংটন, সঞ্চালনা করছিলেন তাহিরা কিবরিয়া। এখন শুনবেন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সঞ্জানা। ইরানের পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের লক্ষ্যে স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তির স্বাক্ষরদাতা বিশ্বের 5টি শক্তিধর রাষ্ট্র আজ ওই চুক্তির পক্ষে বক্তব্য রেখেছে। এর একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির নিন্দে করে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন। 2015 সালে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রে বেরিয়ে আসাকে জার্মান চ্যান্সেলর দুঃখজনক বলে অভিহিত করেছেন এবং বলছেন যে ইরান যাতে ভবিষ্যতে তার প্রতিশ্রুতি পালন করে সেজন্য বার্লিন প্রয়োজনীয় সবকিছুই করবে। তিনি বলেন যে ট্রাম্পের এই চুক্তি পরিত্যাগ করায় আমাদের কাছে আবারও এটাই প্রমাণ করছে যে ইউরোপের ব্যাপারে পররাষ্ট্রনীতিতে শান্তি অর্জনের ক্ষেত্রে রাজনৈতিক নিষ্পত্তির ক্ষেত্রে আমাদেরকে আরও দায়িত্বশীল হতে হবে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন যুক্তরাষ্ট্রের প্রতি এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা থেকে বিরত থাকতে বলেছেন যা অন্যান্য পক্ষকে এই চুক্তি কার্যকর রাখার ক্ষেত্রে বাধা দেবে। ওদিকে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসা চূড়ান্ত ফলাফল কী হবে সে নিয়ে নানান প্রশ্ন থাকলেও এ ব্যাপারে সবাই অভিন্ন মতামত পোষণ করছেন যে এই সিদ্ধান্তের কারণে মধ্যপ্রাচ্যে একটা সমস্যা দেখা দিতে পারে এবং সেখানে উত্তেজনা দ্রুত বৃদ্ধি পাবে, যেখানে এরই মধ্যে সিরিয়া, ইরাক ও ইয়েমেনে সংঘাত চলছে। হে নতুন দেখাদি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ, জীবনের প্রতিটি ক্ষণে যখনই গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমরা উচ্চারণ করি তখনই মনে হয় আজ তাঁর জন্মদিন। তবু আজই 25শে বৈশাখ, বিশ্বকবির 158তম জন্মদিন। এই 25শে বৈশাখ পালিত হচ্ছে পশ্চিমবঙ্গে আজ। কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষরায় জানাচ্ছেন বিস্তারিত।
বিশ্বকবির জন্মদিন আজ যথোচিত মর্যাদায় সাড়ম্বরে পালিত হল গোটা রাজ্যে, কথায় কবিতায় গানে নৃত্যে তালে ছন্দে। রাজ্যের গ্রাম নগর শহর এদিন সকাল থেকেই মুখরিত হল রবি ঠাকুরের গানে। সরকারি বেসরকারি স্তরে অসংখ্য রবীন্দ্র জয়ন্তী পালনের আয়োজনও করা হয় ব্লক স্তর থেকে জেলা স্তরে। সেই সাথে একযোগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শান্তিনিকেতনে এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতেও কবিগুরুর জন্মোৎসব পালনের আয়োজন করা হয়। রাজ্য সরকারের তরফে মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয় মধ্য কলকাতার রবীন্দ্র সদন মঞ্চ লগ্ন ক্যাথিড্রাল রোড মঞ্চে, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার উত্তর শহরতলির পানিহাটিতে কবিগুরুর পদধূলি ধন্য পেনেটির বাগানবাড়িতে বিশ্বকবির জন্মজয়ন্তী পালনেরও আয়োজন করা হয় শতাব্দী প্রাচীন পানিহাটি পৌরসভার উদ্যোগে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সেলিম হোসেন, প্রকৌশলী ছিলেন কমেলিয়াস, এবং আমি সঞ্জানা ফিরোজ আজকের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলাম। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আরও একবার বিদায় নিচ্ছি। নিরাপদে থাকুন, ভালো থাকুন, সবাই শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.